বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বুধবার 19 মে, 5 জ্যৈষ্ঠ এবং ফার্সি 29 অর্দিবেহেশত রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, দখলদারদের 6 বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেজ, যুদ্ধবিরতির আহ্বান। বাংলাদেশের প্রথম আলোর সাংবাদিক রোজিনার মামলা ডিবিতে ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের, জাতিসংঘের উদ্বেগ। এবং ভারতের পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলা আপাতত জেলেই থাকতে হচ্ছে নেতা মন্ত্রীদের, আগামীকাল ফের শুনানি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড জানিয়েছে তারা দখলদার ইসরায়েলের 6 বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোতে হামলা চালানো হয় বলে কাসাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে, হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেলনুফ, বিল মাহিম ও রেমন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে আজও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজও গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সকালে ইসরায়েলি হামলায় 1 সাংবাদিক সহ 4 ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের গাজায় এ পর্যন্ত 3 মসজিদ ধ্বংস করা হয়েছে। গাজার ওয়াক মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম ফিলিস্তিন আল ইয়াউম জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের হামলায় 3 মসজিদ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও 40 মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আশঙ্কায় 42 মসজিদ বন্ধ রাখা হয়েছে বলেও ওয়াক মন্ত্রণালয় জানিয়েছে। গত 10 মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 219 ফিলিস্তিনি শাহাদত বরণ করেছেন, এর মধ্যে 63 শিশু ও 36 নারী রয়েছে। গাজা উপত্যকা ও বাইতুল মুকাদ্দাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট চলছে। এ ধর্মঘটে পশ্চিম তীরের বাসিন্দাদের পাশাপাশি 1948 সালে ইসরায়েলের দখলে যাওয়া এলাকার অধিবাসীরাও অংশ নিচ্ছে। গতকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। পশ্চিম তীর ছাড়াও ১৯৪৮ সালে দখলীকৃত হাইফা, ইয়াফা, উম্মুল ফাহ, আত্তিরা, শিফা আমরু এবং আল নুসরাত শহরে বড় আকারের বিক্ষোভ মিছিল হয়েছে। কোনো কোনো শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিম তীরের তরুণেরা ফিলিস্তিন জুড়ে নতুন করে ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান শুরুর জন্য একটি যৌথ কমান্ড গঠনের আহ্বান জানিয়েছে। পশ্চিম তীরে প্রতিদিনই ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে। ইসরায়েলি সেনাদের গুলিতে সেখানেও বহু ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। আজও পশ্চিম তীর থেকে ২১ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে দখলদার সেনারা। এছাড়া গতরাতে ইসরায়েলের বিভিন্ন শহর থেকে ৫ শতাধিক আরব মুসলমানকে আটক করেছে বর্ণবাদী সেনারা। গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়ে গেছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেজ। দৈনিকটির কয়েকটি নিবন্ধে আজ বলা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর সব কৌশল ব্যর্থ হয়ে গেছে। পত্রিকাটির সম্পাদক আলুফ বেন লিখেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত জরুরি, একই সঙ্গে সামরিক বাহিনীতে সংস্কার আনতে হবে। তিনি আরও লিখেছেন, গাজায় এবারের পরাজয় হচ্ছে সবচেয়ে বড় পরাজয় এবং এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। পত্রিকাটি যা লিখেছে, লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত। পত্রিকাটির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রস্তুতি ক্ষেত্রে দুর্বলতা, যুদ্ধ পরিচালনায় অদক্ষতা এবং মন্ত্রিসভার অক্ষমতা সুস্পষ্ট হয়ে উঠেছে। গাজা যুদ্ধে বিজয়ী হয়েছে বলে ইসরায়েলি নেতারা যে প্রচারণা চালাচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেন সম্পাদক আলুফ বেন। তিনি অবিলম্বে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে দখলদার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পত্রিকাটির আরও কয়েকটি নিবন্ধে একই দাবির পুনরাবৃত্তি করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সর্বোচ্চ কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যার জন্য দুইবার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের ঘাতক বাহিনী। আজ সকালে ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদায় জিলবারম্যান সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে গত সোমবার ইসরায়েলের রকেট হামলা শুরু হয়। এরপর থেকে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যার জন্য ইসরায়েলি বাহিনী চেষ্টা চালায়। তবে দুই দফায় ইহুদিবাদী ইসরায়েলের বাহিনীকে ফাঁকি দিতে সক্ষম হন মোহাম্মদ দেইফ। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে আজ বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভে অংশ নেয় তেহরানের জনগণ। ইরানে বিক্ষোভকারী এ সময় দখলদার ইসরায়েলের পতাকায় আগুন দেয় এবং ইসরায়েল ধ্বংস হোক আমেরিকার নিপাত যাক বলে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনদের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এ সময় ইরানিদের হাতে ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছিল। তারা আমেরিকা এবং বিশ্বাসঘাতক দেশগুলোর বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে আজ হস্তান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত জানিয়েছেন গাজী আব্দুর রশিদ তার ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে মামলার নথিপত্র শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ডিবি রমনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এদিকে রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন বলে আশা করি। অন্যদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা নজর রাখছি, বিষয়টি স্পষ্টতই উদ্বেগজনক। সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে তাকে ৫ ঘন্টার বেশি সময় অবরুদ্ধ রাখার পর শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় রোজিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরির অভিযোগ আনা হয়েছে। গতকাল সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের পর রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে আজ কলকাতা হাইকোর্টে। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে। এর ফলে ওই মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের নেতা মন্ত্রীদের আপাতত জেলে থাকতে হচ্ছে। গত সোমবার নারদা কাণ্ডে আটক রাজ্যের মন্ত্রী ও কলকাতা পৌরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র ও সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাতে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে 4,500-এর বেশি রোগীর মৃত্যু হয়েছে। একদিনে করোনায় মৃত্যুর এটি সর্বোচ্চ রেকর্ড। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে 4,500-এর বেশি রোগীর মৃত্যু হয়েছে। একদিনে মৃতের সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 4,529 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে 2,67,334টি নয়া সংক্রমণ হয়েছে। দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2,54,96,330। মারা গেছেন 2,83,248 জন করোনা রোগী। বর্তমানে 32,26,719 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,19,86,363 জন। ভারতে চলতি বছর 16 জানুয়ারি থেকে শুরু হয়েছে কোভিডের টিকাকরণ কর্মসূচি। এ পর্যন্ত মোট 18,58,09,302 জনের টিকা প্রদান সম্ভব হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 32,03,1177 জনের। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 19,428 জন, মৃত্যু হয়েছে 145 জনের।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করার দাবি করেছে ইরানের জাতীয় সংসদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে জোরদার কূটনৈতিক আলোচনা চলছে, তখন ইরানের জাতীয় সংসদ এই দাবি জানালো। জাতীয় সংসদ বলেছে ইরানের উপর থেকে সত্যিকার অর্থেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে কিনা তা যাচাই বাছাই হতে হবে। ইরানের সংসদ সদস্যরা আরও বলেছেন যে পরমাণু সমঝোতা সম্পর্কিত ইরান এবং অন্য দেশের মধ্যকার আলোচনাকে তখনই ফলপ্রসূ বলে গণ্য করা হবে যখন সেই সমস্ত আলোচনা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান অর্থনৈতিকভাবে লাভবান হবে। সংসদ সদস্যরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইরানের উপর থেকে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তারা বলেছেন ইরানের উপর থেকে যদি শতকরা 100% নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় তাহলে ধরে নেওয়া হবে যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। ইরানি সংসদ সদস্যরা আরও বলেছেন ভিয়েনা আলোচনা থেকে কথা পরিষ্কার হয়েছে যে আমেরিকা অথবা তার ইউরোপীয় মিত্ররা কেউই এখন পর্যন্ত ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আন্তরিকতা দেখাতে পারেনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন সংক্রান্ত আরও খবর। জাতিসংঘ জানিয়েছে ইহুদিবাদ ইসরায়েলের চলমান আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় 52,000 মানুষ উদ্বাস্তু হয়েছে। এছাড়া পুরো গাজা উপত্যকা জুড়ে 650টি ভবন বিধ্বস্ত হয়েছে। জেনেভায় জাতিসংঘ ত্রাণ সংস্থার মুখপাত্র জেন্স লারেক গতকাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে। পর্যবেক্ষকরা ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের পেছনে বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
তুরস্কের আনাতোলি বার্তা সংস্থা পাশ্চাত্যের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা গাজায় আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই আহ্বানের জবাবে নেতানিয়াহু বলেছেন, গাজায় লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর আরও 2-3 দিন সময়ের প্রয়োজন। গতকাল নেতানিয়াহু একটি বিমান ঘাঁটিতে বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে। পর্যবেক্ষকরা বলছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ইসরায়েল 1 সপ্তাহেরও বেশি সময় ধরে আকাশ, স্থল ও সমুদ্রপথে গাজার উপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। বিশেষ করে টার্গেটকৃত স্থাপনাগুলো এখনও ধ্বংস করতে পারেনি। এ কারণে তারা আরও হামলা চালিয়ে কিছুটা হলেও সাফল্য অর্জনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাইছে, যাতে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য দেখিয়ে তাদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে পারে। গাজায় আগ্রাসন অব্যাহত রাখার পেছনে ইসরায়েলের দ্বিতীয় কারণ হচ্ছে, যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে, তাদের সামনে তেল আবিবের মানিজ্জত রক্ষা করা। কেননা আপোষকামী ওই আরব সরকারগুলো দখলদার ইসরায়েলকে তাদের রক্ষক ও সমর্থক বলে মনে করে, আর এ কারণেই এ দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় পদক্ষেপ নিয়েছে, যাতে নিজ দেশের জনগণের পক্ষ থেকে কোনো হুমকি কিংবা বাইরে থেকে কোনো চাপ এলে ইসরায়েলের সহযোগিতায় তা মোকাবেলা করা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে, খোদ ইসরায়েলি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। তারা নজিরবিহীন ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে যাচ্ছে। গাজায় আগ্রাসন অব্যাহত রাখার পেছনে ইসরায়েলের তৃতীয় কারণ হচ্ছে, তারা ফিলিস্তিনিদের শক্তির বিষয়টি যাচাই করতে চায়। ইসরায়েল চায় ফিলিস্তিনিরা তাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করুক, কেননা ইসরায়েলিদের আশঙ্কা ফিলিস্তিনিদের হাতে এখনও শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়ে গেছে। চতুর্থ কারণ হচ্ছে, ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে ফিলিস্তিনিদের সমস্ত অর্থনৈতিক অবকাঠামো এবং পানি বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, আর এভাবে তারা গাজার জনগণের কাছে এই দুরাবস্থার দায় প্রতিরোধ যোদ্ধাদের উপর চাপানোর চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামীকাল ফের ওই মামলার শুনানি হবে। এ সম্পর্কে এবারে শুনুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন।
ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামীকাল বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি হবে। এর ফলে ওই মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের নেতা মন্ত্রীদের আপাতত জেলেই থাকতে হচ্ছে। গত সোমবার নারদা কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী ও কলকাতা পৌরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র ও সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানি হয়। আগামীকাল বৃহস্পতিবার পুনরায় হাইকোর্টে শুনানি হবে। আজ হাইকোর্টে শুনানি শেষে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ সম্পর্কে বলেন,
কলকাতা পুরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যখন সর্বাত্মক ভাবে করোনার বিরুদ্ধে একটা লড়াই চলছে, একটা প্রশাসনিক সিস্টেম কাজ করছে, সহযোগিতার কোনো বালাই নেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, উল্টে পশ্চিমবঙ্গের উপর, তৃণমূল কংগ্রেসের উপর, বাংলার মানুষের উপর তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার যে একটা রাগ, হেরে যাওয়ার যে একটা আক্রোশ, সেইটার জন্য অস্থিরতা তৈরি করার জন্য এই জিনিসটি তারা করেছেন।
বলছিলেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আজ বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমন্বিত বেঞ্চে শুনানি হয়। সোমবার বিশেষ সিবিআই আদালত ধৃত নেতা মন্ত্রীদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে, কিন্তু ওই নির্দেশের বিরুদ্ধে ওইদিন রাতে হাইকোর্টের দ্বারস্থ হন সিবিআই কর্মকর্তারা। বিশেষ আদালতের নির্দেশের উপরে বুধবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। গত মঙ্গলবার ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানান অভিযুক্ত নেতা মন্ত্রীরা। আজ নেতা মন্ত্রীদের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি ও অন্যরা। অন্যদিকে সিবিআই এর পক্ষ থেকে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আজ সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, এরা অসহযোগিতা করছেন এমন কোনো উদাহরণ আছে? এই করোনা পরিস্থিতিতে এদের শুধু শুধু জেলে রাখার প্রয়োজন আছে কি? জবাবে তুষার মেহতা বলেন, অভিযুক্তরা জেলে নেই, তারা হাসপাতালে আছেন। তিনি বলেন, এই আদালত সিবিআই কে নিয়োগ করেছিল, তাদেরকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, যাতে ন্যায্য বিচার না হয় তার চেষ্টা করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুটোয় ফের ওই মামলার শুনানি হবে। ততক্ষণ পর্যন্ত জেলে থাকতে হবে রাজ্যের অভিযুক্ত নেতা মন্ত্রীদের।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা স্বাস্থ্য কথার আগের দুটি আসরে মানসিক স্বাস্থ্য সমস্যা, আত্মহত্যা প্রবণতা নিয়ে বিশিষ্ট মনোরোগ চিকিৎসক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের মূল্যবান আলোচনা শুনেছি। তার এ বিষয়ক আলোচনার আজ তৃতীয় ও শেষ পর্ব। তো চলুন আর দেরি না করে আজকের আলোচনা শোনা যাক। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, আজ শেষ পর্বে এসে শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আত্মহত্যার চিন্তা প্রবণতার যেসব প্রেক্ষাপট বাংলাদেশ সহ বিশ্বে আছে, সেক্ষেত্রে বাংলাদেশে চিকিৎসার জন্য এই মনের অসুখের রোগীরা কি করবেন, কোথায় চিকিৎসা করবেন এবং কি ধরনের চিকিৎসা করবেন?
মূল কথা হচ্ছে সেখানে আত্মহত্যা তো কিছু হয় না, কারণ আত্মহত্যা প্রতিরোধ করার চিন্তা করতে হবে। আর আত্মহত্যা প্রতিরোধের ব্যাপারটা হচ্ছে, আমি যে বললাম যে বিভিন্ন রোগ, মানসিক রোগ, বিশেষ করে মুদ্রিজড়া, ডিপ্রেশন, বাইপোলার মুদ্রিজড়া অথবা সিজোফ্রেনিয়া অথবা মাদকাসক্তি এবং অন্যান্য উদ্ভিদজাতীয় রোগ, এগুলিকে আমাদের সমাজে প্রচুর আছে, আমরা এগুলিকে তত পাত্তা দিই না অথবা গুরুত্ব দিই না। কিন্তু এরা যে পটেন্সিয়ালি যে কোনো সময় আত্মহত্যা করতে পারে, এই কথাটা তো সবার মনে রাখা উচিত। অর্থাৎ আত্মহত্যা প্রতিরোধের প্রধান কারণ হবে এই মানসিক রোগগুলিকে যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করা, শনাক্ত করা এবং খুব ভালোভাবে তাকে চিকিৎসা করা। আমাদের দেশে মানসিক রোগ শনাক্ত হয় না আর চিকিৎসাও তারা নেয় না বা দেওয়া হয় না। অর্থাৎ প্রতিরোধের প্রধান শর্ত হচ্ছে যে মানসিক সমস্যা বা মানসিক রোগগুলিকে চিহ্নিত করা এবং প্রথম থেকে চিকিৎসা করা। এরপরে হচ্ছে যে আত্মহত্যার জন্য কিছু বাংলাদেশ যুক্তিপূর্ণ লোক আছে যারা, তাদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করা। আমরা যেগুলি বললাম আবেগগতিক ব্যাপারে যে সমস্ত কারণ হয়, সেই জন্য পারিবারিকভাবে কিছু দায়িত্ব আছে, সামাজিকভাবে কিছু দায়িত্ব আছে, যাতে ফ্রাস্ট্রেশন টলারেন্স অর্থাৎ হতাশা সহ্য করার ক্ষমতা আমাদের যাদের ভিতরে কম, যেমন হঠাৎ করে যে বললাম যে পরীক্ষা একটু ফেল করেছে অথবা প্রেম করেছে সেখানে একটু ব্যর্থ হয়েছে অথবা মা বাবা কিছু চাইছিল পাইলে না, অর্থাৎ কিছু না পাওয়ার কারণে বা ব্যর্থ হওয়ার কারণে যে হতাশা, সেই হতাশাকে ধারণ করতে না পারা। অতএব আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে বা আমাদের প্রজন্মের মানুষদেরকে হতাশা সহ্য করার ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেই, ছেলে মেয়েদেরকে বিক্ষিপ্তভাবে বহুমুখীভাবে বেঁচে থাকার প্রেরণা এবং মোটিভেশন দিতে পারি, তাহলে সেটা কিন্তু এত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে সমাজের সঙ্গে এবং বিভিন্ন চাপের সঙ্গে খাপ খায় নিতে যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, যে সবসময় যে আমরা পরিস্থিতিকে আমরা নিজের আয়ত্তে আনতে পারবো তা হয়তো না, কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং ভালোভাবে বেঁচে থাকতে হবে। দুইটা এ একটা অ্যাডজাস্ট, আরেকটা অ্যাকসেপ্ট, গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে যে হ্যাঁ এটাই জীবন। এইভাবে অ্যাডজাস্ট করে, অ্যাকোমোডেট করে এবং অ্যাকসেপ্ট করে আমাদের কিন্তু জীবন চালাতে হবে।
জি অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, মনোরোগের চিকিৎসায় আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি একটি বিষয়, বাংলাদেশে মনোরোগের চিকিৎসার জন্য মানুষ খুব একটা আগ্রহী নয়, কেন এমন? সেখানে কি চিকিৎসা ব্যয়বহুল নাকি মানসিকতার সমস্যা রয়েছে?
এটা আসলে ঠিকই বলছেন আপনি, আমাদের দেশে একটা ইত্যাদি তো আছে যে মানুষের রোগের 92% মানুষই সঠিক চিকিৎসা পায় না বা নেয় না। এটা যেমন আমাদের সচেতনতার ব্যাপার আছে, আমাদের অজ্ঞতার ব্যাপার আছে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা বা ত্রুটি সেগুলোর ব্যাপার আছে। আমরা যারা পেশাজীবী তারা আমাদের মানুষের কাছে চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও আমাদের ব্যর্থতা হতে পারে, আমরা তাদেরকে সেভাবে সচেতন করতে পারিনি সেটাও হতে পারে। বৃহত্তর ক্ষেত্রে সাধারণ মানুষের যে মানসিক রোগ সম্বন্ধে যে সামাজিক ধারণা, যে স্টিগমা, লোক লজ্জাবোধ, মানুষের বা মানুষের রোগকে যেভাবে বুঝে গ্রহণ করে সেই হিসাবে সব রোগ তাদের হলেও তারা কোনো লজ্জা পায় না, কিন্তু মানসিক রোগ আমার বা আমার পরিবারে আছে এটা শুনলে বা এটা বলতে তারা খুবই লজ্জাবোধ করে, লিখে রাখার চেষ্টা করে। বিভিন্ন কারণে আসলে এই মানসিক সমস্যার চিকিৎসাটা অনেকেই নিতে চায় না বা মানসিক রোগ আছে এটাই তারা স্বীকার করতে চায় না।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, আমরা আত্মহত্যা বিষয়ক আলোচনার শেষ পর্বে সবশেষে আপনার কাছে জানতে চাইব, আপনি বলছিলেন আত্মহত্যা প্রতিরোধে অ্যাডজাস্ট ও অ্যাকসেপ্ট করে নিতে হয়, তা না হলে বিপদ হয়। তো এর পাশাপাশি জটিল এই মানসিক ব্যাধি নিরাময়ের ক্ষেত্রে কাউন্সেলিং সম্পর্কে আপনি কি বলবেন?
আপনি ঠিকই বলেছিলেন, আমি আগেও বললাম যে শতকরা 80% আত্মহত্যা হয়ে থাকে যারা কোনো না কোনো মানসিক রোগে ভুগে, বিশেষ করে মুড সমস্যা, মাদকাসক্তি বা আবেগ তাড়না নিয়ন্ত্রণ সমস্যা থাকে। এই যে মানসিক সমস্যা, আবেগ তাড়নায় নিয়ন্ত্রণ সমস্যা, তাদেরকে তো আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমি তো প্রথমে হয়তো বললাম পরিবার সমাজ কিছু করতে পারে, কিন্তু প্রফেশনালি তো আমাদেরকে সাহায্য করতে হবে। অর্থাৎ মানুষকে বা পরিবারকে বা গার্জিয়ান থেকে বুঝতে হবে যে আমার সন্তানগুলি বাংলায় বল কিনা, আবেগ আবেগগত ঝুঁকিপূর্ণ কিনা, এরকম আবেগীয় সমস্যা যাদের আছে, মানসিক সমস্যা যাদের আছে, তাদের যেমন মানসিক রোগের কাছে নিয়ে আসলে আমরা যেমন ওষুধ চিকিৎসা করি, পাশাপাশি এদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সিলিং। এই জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কাউন্সিলিং আছে আমাদের। আমি এবারও দুইটা বই লিখছি, বিষণ্ণতা মেনিয়ার আদ্যপান্ত, আর একটা হচ্ছে বিষণ্ণতা আত্মহত্যা চিকিৎসা ও প্রতিরোধ। এই দুইটা বই কিন্তু যারা এই আবেগীয় সমস্যা, মানসিক সমস্যা ভুগে তাদের জন্য, একটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আরেকটা হচ্ছে ইন্টারপার্সোনাল থেরাপি অর্থাৎ ICT, আর একটা গুরুত্বপূর্ণ ওই যে আমরা বলছিলাম বর্ডারলাইন পার্সোনালিটি মানে ডিসঅর্ডারগুলির জন্য DBT, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। এই যে CBT, ICT, DBT, আর কিছু আছে মাইন্ডফুলনেস মেডিটেশন থেরাপি, সবগুলি কিন্তু এই আবেগ সমস্যা যাদের বেশি, ব্যক্তিত্ব সমস্যা যাদের বেশি, মানব সমস্যার বিভিন্ন মূল সমস্যা যাদের বেশি, তাদেরকে আরো সবল করার জন্য, তাদের ব্যক্তিত্ব আবেগ নিয়ন্ত্রণের জন্য দক্ষ করার জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। সারা পৃথিবীতে এগুলি ব্যবহার করা হচ্ছে, মানুষ এই বই পড়ে নিজের চিকিৎসা নিতে পারে, কারণ সবার কাছে তো আর ওই প্রফেশনাল মানে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেওয়া হতে সম্ভব না হতে পারে, সেজন্য আমি এই বইগুলি লিখেছি। তবে যারা যা শুনছেন তারা বলছে যে বই আমার না পড়লেও আমরা মনে রাখা ভালো যে আবেগীয় সমস্যা যদি থাকে বা মানসিক সমস্যা যদি থাকে এটাকে অবহেলা না করে আশেপাশের মানসিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে আছে অথবা সাইকিয়াট্রিক বা ক্লিনিক্যাল সাইকোলজি যাদের আছে তাদের কাছ থেকে এই ছেলে মেয়েদেরকে তাদের যদি সঠিকভাবে কাউন্সিলিং এবং সাইকোথেরাপি দেওয়া যায় তাহলে কিন্তু ওই যে সম্ভাব্য আত্মহত্যা সে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব।
তো সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, এতক্ষণ আপনারা তিন পর্বের আত্মহত্যা বিষয়ক মানসিক ব্যাধির বিস্তারিত আলোচনার শেষ পর্ব শুনলেন। আর এই সাক্ষাৎকারটি গ্রহণ তৈরি ও উপস্থাপনা করেছি আমি গায়াজী আব্দুর রশিদ। বাংলাদেশের এই বিশিষ্ট মনোচিকিৎসক অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম বললেন, অন্যান্য শারীরিক রোগের মতো মানসিক রোগের ক্ষেত্রে খুবই গুরুত্ব দেওয়া উচিত। সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া এবং পরামর্শ গ্রহণ করা এবং সেভাবে চলা উচিত। কোনোভাবেই মনের অসুখে হেলাফেলা করা যাবে না। তো আমরা এই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে নিয়ে মনের অসুখের গুরুত্ব দেব, করোনা মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে চলব, এই প্রত্যাশা রেখে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ১৯ মে বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। রোজিনার মামলা গেল ডিবিতে, কালের কণ্ঠ। প্রথম আলো শিরোনাম, রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বললেন ওবায়দুল কাদের। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের জাতিসংঘের উদ্বেগের কথা লেখা হয়েছে ইত্তেফাকে। জেগে উঠেছে ফিলিস্তিনিরা, ইসরায়েল বিরোধী সংঘর্ষে নতুন মাত্রা, যুগান্তরের শিরোনাম। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। সওয়াল জবাবে উঠল নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রীর ধর্ণা প্রসঙ্গ আনন্দবাজার পত্রিকা। এবারে সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের আজকাল। যোগী রাজ্যে গুঁড়িয়ে দেয়া হল মসজিদ, অবৈধ নির্মাণ বলে দাবি প্রশাসনের। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, রোজিনা ইস্যুতে ধৈর্য ধারণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার এই আহ্বানকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। এ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন যে সাংবাদিকদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ধৈর্য ধারণ করতে, এই বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করব। এই কারণে যে সাংবাদিকরা দায়িত্বশীল আচরণ তো করছে, ওবায়দুল কাদেরের এই বক্তব্যের মানে হচ্ছে যে সাংবাদিকরা ধৈর্য ধারণ করছেন না বা দায়িত্বশীল আচরণ করছেন না, এমন কিন্তু একটা অর্থ দাঁড়ায়। আসলে তো তা না, বরং সাংবাদিকদের পক্ষ থেকে যথেষ্ট সংযমী বক্তব্য দেওয়া হয়েছে। বাস্তবতা হচ্ছে যে সাংবাদিকরা ধৈর্য ধারণ করা ছাড়া কি বা করতে পারবে, কারণ রাষ্ট্র ক্ষমতায় যারা তাদের ভূমিকা অবস্থান এবং তাদের কর্মক্ষমতা তাদের ক্ষমতার বলয়, আর সাংবাদিকদের অবস্থান তো এক না, তারা দিনকে রাত রাতকে দিন করতে পারেন, সাংবাদিকরা তা করতে পারেন না। ফলে সাংবাদিকরা ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণই করবেন। এখানে অনেকের আশঙ্কা যে বিচার হবে কিনা, বিচার পাবে কিনা, সে আশঙ্কা আছে, সে আশঙ্কা এমনি এমনি তৈরি হয়নি। এর আগে কিন্তু কোনো কোনো ঘটনায় এরকম বিচার হয়নি। সাগর রুনের হত্যাকাণ্ডের মামলা কতবার পিছিয়েছে, তদন্তের রিপোর্ট উপস্থাপন করা, অভিযোগ গঠন করা কতবার পিছিয়েছে তার কোনো ঠিক ঠিকানা আছে? এখনো কিন্তু শেষ হয়নি। ফলে এখানে সাংবাদিকরা ধৈর্য ধারণ করবেন, দায়িত্বশীল আচরণ করবেন, করছেন, এটাই স্বাভাবিক। এখন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা যদি দয়া করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করেন, তাহলে আমার মনে হয় যে এই ধরনের বাজে নজির তৈরি হবে না। এবং এই ঘটনা কিন্তু সরকারের জন্য একটা অপমানজনক হয়েছে, সরকারের মর্যাদা ক্ষুণ্ণ করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদ ইসরায়েল, কিন্তু দুঃখজনকভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাতে পারেনি ইউরোপ এবং আমেরিকা। কি বলবেন আপনি?
জি, ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ বিভিন্ন অংশে ইহুদিবাদী ইসরায়েল যে হামলা এবং আগ্রাসন চালাচ্ছে এটা সমস্ত বর্বরতাকে ছাড়িয়ে গেছে। আজকের খবর হচ্ছে যে 400 বেশি ভবন ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনী, এরপরে প্রায় 300 উপরে মানুষ অলরেডি মারা গেছেন, যার ভিতরে নারী এবং শিশু বৃদ্ধ বিরাট অংশ। এবং যে বর্বরতা চালান হচ্ছে সে সমস্ত বর্বরতার বর্ণনা তো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে। এরপরেও যখন মানবতার ধ্বজাধারী আমেরিকা ইউরোপের দেশগুলো ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানাতে পারে না, তখন প্রকৃতপক্ষে মানবতা ভুলুণ্ঠিত হয়, সে কথা নতুন করে বলার আর প্রয়োজন থাকে না। আমি এতে মোটেও অবাক হইনি যে আমেরিকা ইউরোপ এই নিন্দা জানাতে ব্যর্থ হল। কারণ হচ্ছে যে এই ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছিল আমেরিকা ইউরোপ, তাদের মদদে, তাদের সমর্থনে, তাদের অর্থে, তাদের অস্ত্রে, তাদের সমস্ত সব রকমের সমর্থনের কারণে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই ধরনের বর্বরতা, এই ধরনের আগ্রাসন চালিয়ে যেতে পারছে, গণহত্যা চালাচ্ছে, তাই নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে নিন্দা জানাতেও পর্যন্ত তারা কুণ্ঠাবোধ করছে, বরং তারা উল্টা বলছে যে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে। অতএব এদের এই ভূমিকার কারণে আমি মোটেও অবাক হই না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। 1600 নয় ভোটের ডিউটিতে মৃত্যু মাত্র 3 শিক্ষকের যোগী সরকারের ঘোষণায় ক্ষোভ উত্তরপ্রদেশে, সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে কথা শুনেনি কমিশন, জোর করে ভোটের ডিউটিতে পাঠানো হয়েছিল শিক্ষকদের, করোনা পরিস্থিতিতে চলে গেছে বহু শিক্ষকের প্রাণ। উত্তরপ্রদেশের বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি 9-9 করে সংখ্যাটা প্রায় 1600 পর্যন্ত হতে পারে, কিন্তু সরকার বলছে অন্য কথা। যোগী প্রশাসনের দাবি 1600 নয়, পঞ্চায়েত ভোটের ডিউটিতে গিয়ে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে মাত্র 3 শিক্ষকের। যোগী রাজ্যে গুঁড়িয়ে দেয়া হল মসজিদ, অবৈধ নির্মাণ বলে দাবি প্রশাসনের, সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে যোগীর রাজ্যে ভাঙা পড়ল মসজিদ, অবৈধভাবে মুসলিমদের উপাসনাস্থল ভাঙা হয়েছে বলে সরব হয়েছে উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। তাঁদের পাশে দাঁড়িয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডও। সোমবার রাতে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার একটি মসজিদ ভাঙে, যদিও স্থানীয় প্রশাসনের দাবি মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। নাটকীয় মোড় এবার নারদ মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে যুক্ত করল সিবিআই, আজকাল সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে নারদ মামলায় এবার ফের নাটকীয় মোড়। মামলায় এবার জড়ানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ নারদকাণ্ডের শুনানি অন্য রাজ্যে স্থানান্তরিত করা হোক, এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় অন্যতম পক্ষ করা হল মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে। আজকালের খবর, নারদকাণ্ডের চার্জশিটের শিরোনামে মুকুল রায়, গ্রেপ্তার করা হোক দাবি তৃণমূলের। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান।
আজকের আসরে আমরা সুরা দুখানের 37-50 পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সুরার 37 আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين
أوراكي سرشتو نا تبع شمپرداي و تادر پوربو برتيرا آمي او در كي ثانشو كوري چلام كارون أورا چلو أپرادهي
এই আয়াতে মক্কার মুশরিকদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা বেশি শক্তিশালী নাকি আরব উপত্যকার দক্ষিণে ইয়েমেনে তুব্বা নামের যে জনগোষ্ঠী বাস করত তারা বেশি শক্তিশালী? তাদের ছিল সবুজ শ্যামল ও উর্বর প্রান্তর এবং শক্তিমত্তায়ও তারা ছিল তোমাদের চেয়ে অগ্রগামী। কিন্তু তারা যখন জুলুম, অনাচার ও সীমা লঙ্ঘনে লিপ্ত হয় তখন তারা ধ্বংস হয়ে যায়। কাজেই তোমরা তাদের পরিণতি থেকে শিক্ষা নাও যাতে তোমাদেরকেও একই পরিণতি ভোগ করতে না হয়।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মানুষকে সৎপথে আনার জন্য পবিত্র কোরআন যেসব পন্থা অবলম্বন করেছে তার একটি হচ্ছে অতীত জাতিগুলোর ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া যাতে তাদের পরিণতি থেকে মানুষ শিক্ষা নিতে পারে। দুই, যেসব কাজের শাস্তি এই পৃথিবীতেই পেতে হয় সেরকম কিছু কাজ হচ্ছে সমাজে অত্যাচার, অপরাধ ও দুর্নীতির প্রচলন ঘটানো। এবারে এই সুরার 38-39 আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
আরামে আসমান সমূহ, জমিন ও এ দুইয়ের মধ্যকার কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি। আমি এগুলোকে অযথা সৃষ্টি করিনি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।
আগের আয়াতগুলোতে কিয়ামত সম্পর্কে আলোচনার পর এই আয়াতে কিয়ামত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, আসমানসমূহ ও জমিন সহ গোটা বিশ্বজগৎ কি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়েছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে? পরকালে অবিশ্বাসী কাফের এবং নাস্তিকরা মৃত্যুকে মানুষের জীবনের শেষ বলে মনে করে। তাদের মতে মানুষকে এত বিশাল প্রতিভা, ক্ষমতা ও শক্তি দিয়ে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র পৃথিবীর এই কটা দিনের জন্য যা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মৃত্যু হচ্ছে মানুষের আসল আবাস অর্থাৎ পরকালীন জীবনে প্রবেশের দরজা মাত্র। সেই জীবনের তুলনায় পার্থিব জীবন অতি তুচ্ছ। মহা প্রতাপশালী ও প্রজ্ঞাময় আল্লাহ তাআলা এত নিখুঁতভাবে এই বিশাল সৃষ্টি জগৎকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করবেন এটা ভাবাই যায় না। আল্লাহ তাআলার মহাজ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়।
এই দুই আয়াতের কয়েকটি সংক্ষিপ্ত শিক্ষা হচ্ছে, এক, মৃত্যুর সঙ্গে সঙ্গেই যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে এই বিশাল বিশ্বজগৎ সৃষ্টির কোনো অর্থ থাকে না। দুই, আর যদি এসব কিছু সৃষ্টির কোনো লক্ষ্য থেকে থাকে তাহলে আমাদেরকে সেই লক্ষ্যকে সামনে রেখে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে।
এবারে সূরা দুখানের 40-42 আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইন্না ইয়াউমাল ফাসলি মীকাতুহুম আজমাঈন يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَن مَوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنصَرُونَ إِلَّا مَنْ رَحِمَ اللَّهُ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
নিশ্চয়ই বাতিল থেকে হককে আলাদা করার দিনটি তাদের সবার জন্য নির্ধারিত সময়। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না, সে ছাড়া যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেন। নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু।
এই তিন আয়াতে কেয়ামত দিবসের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, সেদিন ফয়সালা করার ও সত্য থেকে মিথ্যাকে আলাদা করার দিবস। সেদিন মানুষের কৃতকর্ম ছাড়া আর সব কিছু তার থেকে আলাদা হয়ে যাবে। পৃথিবীতে সাধারণত মানুষ বিপদে পড়লে বন্ধুরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে, কিন্তু কেয়ামতের দিন বন্ধুত্ব বা আত্মীয়তার এ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মানুষের কোনো কৌশল সেদিন কাজে আসবে না। সেদিন আল্লাহর একান্ত দয়া ও রহমত ছাড়া কেউ মানুষকে বাঁচাতে পারবে না। তিনি ধার্মিক ও মুত্তাকি ব্যক্তিদেরকে নিজ রহমতের ছায়াতলে আশ্রয় দেবেন এবং তার দয়ার সাগরে অবগাহন করার সুযোগ দেবেন।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, কিয়ামতের দিন বন্ধুত্ব ও আত্মীয়তার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কাজেই আমরা সেদিন আল্লাহ ছাড়া আর কারোর সাহায্য পাওয়ার আশা যেন না করি। দুই, কিয়ামত দিবস অবশ্যম্ভাবী, সেদিন সকল মানুষকে একসঙ্গে এক স্থানে একত্রিত করা হবে, কিন্তু এত মানুষের মধ্যেও প্রত্যেকে থাকবে একা ও অসহায়।
এবারে এই সুরার 43-50 পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইন্ন শাজারাতা যাক্কুম ইত্বআমুল আসীম كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون।
নিশ্চয়ই যাক্কুম গাছ হবে গুনাহগারের খাদ্য, গলিত তামার মতো পেটের মধ্যে ফুটতে থাকবে, ফুটন্ত পানি ফোটার মতো। আমি বলবো, ওকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের আগুনের মধ্যস্থলে, তারপর তার মাথার উপর ফুটন্ত পানির শাস্তি ঠেলে দাও। বলা হবে, আস্বাদন করো, নিশ্চয়ই তোমার ধারণায় তুমি সম্মানিত ও অভিজাত। এটা তো সেই শাস্তি যার সম্পর্কে তোমরা সব সময় সন্দেহ পোষণ করতে।
এই আয়াতগুলোতে জাহান্নামে গুনাহগার মানুষের কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, যা শুনলে যে কোনো মানুষের অন্তরে কম্পন সৃষ্টি হয়। সাধারণ ধারণায় মনে হতে পারে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের মতোই সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয়, ফলে সবকিছুই নিঃশেষ হয়ে যায়। কিন্তু এই আয়াতগুলো থেকে বোঝা যায় মানুষ জাহান্নামের আগুনের মধ্যে বেঁচে থাকবে এবং তাদেরকে খাদ্য ও পানীয় দেয়া হবে, কিন্তু সেসব খাদ্য ও পানীয় তাদের ক্ষুধা বা পিপাসা নিবারণের পরিবর্তে তাদের কষ্ট আরও বাড়িয়ে দেবে। শারীরিক শাস্তির পাশাপাশি সেখানে মনস্তাত্ত্বিক কষ্ট থাকবে। পাপী ও দাম্ভিক ব্যক্তিদের সেখানে ভর্ৎসনা করা হবে এই বলে যে তুমি নিজেকে অনেক বড় শক্তিশালী ও সম্মানিত লোক মনে করতে, এখন তার স্বাদ আস্বাদন করো। তুমি অসহায় মানুষদেরকে নিজের কৃতদাসে পরিণত করেছিলে এবং ভেবেছিলে তোমার এ শক্তি কোনোদিন শেষ হবে না এবং কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না।
এই 8 আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে, এক, কিয়ামতের দিন গুনাহ আগুন রূপে আবির্ভূত হবে এবং পাপী ব্যক্তিদের ভিতর ও বাহিরকে দগ্ধ করবে, কাজেই আমাদেরকে গুনাহ পরিত্যাগ করে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য যথাসম্ভব কান্নাকাটি করতে হবে। দুই, কেয়ামতের শাস্তি শরীর ও আত্মা উভয়কে ভোগ করতে হবে। জাহান্নামবাসী একদিকে আগুনে জ্বলবে, অন্যদিকে মানসিকভাবেও তাদের চরম অপমানিত ও লাঞ্ছিত করা হবে।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে। ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরায়েলের ভেতরও গতকাল সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত। দখলদারদের ৬ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেটস। যুদ্ধবিরতির আহ্বান। বাংলাদেশের প্রথম আলোর সাংবাদিক রোজিনার মামলা ডিবিতে। ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের, জাতিসংঘের উদ্বেগ। এবং ভারতের পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে নেতা মন্ত্রীদের, আগামীকাল ফের শুনানি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই খোদা হাফেজ।